चैतन्य प्रभो नित्यानन्द श्रीअद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृन्द
हरे कृष्ण नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नीति नामिने नमाचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिने नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः गुरवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौर भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण श्री चैतन्य चरितामृत ग्रंथ अध्ययन प्रारम्भे आमी आमार परमाराध्य गुरुदेव इस्कन प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति শ্রীলাভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম গুরু এবং ইস্কন নামহটের বিশ্ব প্রচারক মন্ত্রী ওং বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীম জয়পতাক স্বামী শিল গুরু মহারাজের পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তাঁর অহেতুকি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং আমার পরমারাধ্য পরম গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদের পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তাঁর অহেতুকি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং উপস্থিত সকলের চরণে প্রণাম নিবেদন করে সকলের অহেতুকি আশীর্বাদ প্রার্থনা করছি হরে কৃষ্ণ। তা আজকে আমরা শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলা একাদশ পরিচ্ছেদের শ্রীচৈতন্য মহাপ্রভু বেড়া কীর্তন লীলা বিষয়বস্তুর একশো সাতাত্তর থেকে আমরা অধ্যয়ন করে শ্রবণ করব। হরে কৃষ্ণ। মিশ্র কহে সব তোমার চাহ কি কারণে আপন ইচ্ছাই লহ যেই তোমার মনে আমি দুই হই তোমার দাস আজ্ঞাকারী যে চাহ সেই আজ্ঞা দেহ কৃপা করি। কাশী মিশ্র তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে বললেন সব কিছুই আপনার, আপনি চাইছেন কেন, আপনার যা ইচ্ছা তাই আপনি নিয়ে নিন, আমরা দুজনে আপনার আজ্ঞা পালনকারী দাস, কৃপা করে আপনি আমাদের আদেশ দিন, আপনার যা প্রয়োজন। এত কহি দুইজনে বিদায় লইল, গোপীনাথ বাণীনাথ দুহে সঙ্গে নিল। এই বলে কাশী মিশ্র এবং পরিচ্ছা গোপীনাথ ও বাণীনাথকে সঙ্গে নিয়ে সেখান থেকে বিদায় নিলেন। গোপীনাথে দেখাইল সব বাসাঘর, বাণীনাথ ঠাঁই দিল প্রসাদ বিস্তর। গোপীনাথ আচার্যকে তারা সমস্ত বাসাঘরগুলি দেখিয়ে দিলেন এবং বাণীনাথকে তারা প্রচুর পরিমাণে জগন্নাথ দেবের মহাপ্রসাদ দিলেন। বাণীনাথ আইলা বহু প্রসাদ পিঠা লইয়া, গোপীনাথ আইলা বাসা সংস্কার করিয়া। বহু প্রসাদ পিঠা নিয়ে বাণীনাথ ফিরে এলেন এবং গোপীনাথ আচার্য বাসস্থানগুলি সংস্কার করে ফিরে এলেন। মহাপ্রভু কহে শুন সর্ব বৈষ্ণবগণ, নিজ নিজ বাসা সবে কর গমন, সমুদ্র স্নান করি কর চূড়া দর্শন, তবে আজি ইহ আসি করিবে ভোজন। মহাপ্রভু তখন সমস্ত বৈষ্ণবদের বললেন, আপনারা সকলে আপনাদের নিজ নিজ বাসস্থানে গমন করুন, তারপরে সমুদ্রে স্নান করে জগন্নাথ দেবের মন্দিরের চূড়া দর্শন করুন এবং তারপর এখানে এসে ভোজন করুন। প্রভু নমস্করি সবে বাসাতে চলিলা, গোপীনাথ আচার্য সবে বাসা স্থান দিলাম। শ্রীচৈতন্য মহাপ্রভুকে প্রণাম করে সমস্ত ভক্তরা তাঁদের বাসস্থানে গেলেন এবং গোপীনাথ আচার্য তাঁদের বাসস্থান দেখিয়ে দিলেন। মহাপ্রভু আইলা তবে হরিদাস মিলনে, হরিদাস কহে প্রেমে নাম সংকীর্তনে। তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন এবং সেখানে গিয়ে তিনি দেখলেন যে হরিদাস ভগবত প্রেমে বিহ্বল হয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করছেন। প্রভু দেখি পড়ে আগে দণ্ডবত হইয়া, প্রভু আলিঙ্গন কইল তারে উঠাইয়া। শ্রীচৈতন্য মহাপ্রভুকে দেখা মাত্রই হরিদাস ঠাকুর তাঁকে দণ্ডবত প্রণতি নিবেদন করলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে উঠিয়ে আলিঙ্গন করলেন। দুইজনে প্রেমাবেশে করেন ক্রন্দনে, প্রভু গুণে ভৃত্য বিকল প্রভু ভৃত্য গুণে। প্রেমে বিহ্বল হয়ে তখন তারা দুজন ক্রন্দন করতে লাগলেন, প্রভুর গুণে ভৃত্য বিকল হলেন এবং ভৃত্যর গুণে প্রভু বিকল হলেন। শ্রী প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করেছেন, মায়াবাদীরা বলে যে জীব ও ঈশ্বর কোনো ভেদ নেই এবং তারা সিদ্ধান্ত করে যে জীবের বিকার এবং ঈশ্বরের বিকার একই বস্তু। অর্থাৎ মায়াবাদীরা বলে যে জীব যদি সন্তুষ্ট হয় তাহলে ভগবানও সন্তুষ্ট হন এবং জীব যদি অসন্তুষ্ট হয় তাহলে ভগবানও অসন্তুষ্ট হন। এভাবে কথার মার পেঁচে মায়াবাদীরা প্রমাণ করতে চেষ্টা করে যে জীব এবং ঈশ্বরে কোনো ভেদ নেই, কিন্তু তা সত্য নয়। এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিশ্লেষণ করেছেন, প্রভু গুণে ভৃত্য বিকল প্রভু ভৃত্য গুণে, ভগবান এবং জীব সমান নন, কেননা ভগবান সর্ব অবস্থাতেই প্রভু এবং জীব সর্ব অবস্থাতেই ভৃত্য। অপ্রাকৃত গুণের প্রভাবে ভগবান সর্ব অবস্থাতেই প্রভু এবং জীব সর্ব অবস্থাতেই ভৃত্য। অপ্রাকৃত গুণের প্রভাবে বিকার হয় এবং তাই বলা হয় যে ভগবানের ভক্ত হচ্ছেন ভগবানের হৃদয় এবং ভগবান হচ্ছেন ভক্তের হৃদয়। তা ভগবদ্গীতাও চতুর্থ অধ্যায়ে একাদশ শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে, ইয়ে যথামাম প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজামিহম, মম বর্তমানুবর্তন্তে মনুষ্যাহ পার্থ সর্বশঃ। হে পার্থ, যে যেভাবে আমার শরণাগত হয় আমি সেভাবে তাদের পুরস্কৃত করি, সকলেই সর্বতোভাবে আমার পথেই অনুসরণ করে। ভগবান সর্বদাই তাঁর ভৃত্যের অপ্রাকৃত গুণের জন্য তাকে অভিনন্দন জানাতে উৎসুক, ভৃত্য মহাসুখে তার প্রভুর সেবা করেন এবং ভগবানও গভীর আনন্দে তার ভৃত্যকে তার থেকে বেশি প্রীতিদান করেন। হরিদাস কহে প্রভু না ছুইয় মরে, মুই নিচ স্পৃশ্য পরম পামরে। হরিদাস ঠাকুর বললেন, প্রভু দয়া করে আমাকে আপনি স্পর্শ করবেন না, কেননা আমি অত্যন্ত অধপতিত অস্পৃশ্য এবং সবচাইতে অধম। প্রভু কহে তোমা স্পর্শি পবিত্র হইতে, তোমার পবিত্র ধর্ম নাহি কয় আমাতে। চৈতন্য মহাপ্রভু বললেন, আমি নিজে পবিত্র হওয়ার জন্য তোমাকে স্পর্শ করছি, কেননা তোমার মতো পবিত্র করার ক্ষমতা আমার নেই। শ্রী প্রভুপাদ উক্ত শ্লোকে তাৎপর্য উল্লেখ করেছেন, এটি ভক্তের সঙ্গে ভগবানের মধুর সম্পর্কের একটি সুন্দর দৃষ্টান্ত। ভক্ত মনে করেন যে তিনি সবচাইতে অধম এবং তাই ভগবানও তাকে স্পর্শ করা উচিত নয়। এবং ভগবান মনে করেন যে এত অপবিত্র জীবের সংস্পর্শে তিনি অপবিত্র হয়ে গেছে বলে তার ভক্তকে স্পর্শ করে তিনি পবিত্র হচ্ছেন। প্রকৃতপক্ষে ভক্ত এবং ভগবান উভয়েই পবিত্র, কেননা জড়জগতের কলুষ তাদের স্পর্শ করতে পারে না। গুণগতভাবে তারা সমান, কেননা তারা উভয়ই পরম পবিত্র, কিন্তু আয়তনগতভাবে তাদের মধ্যে পার্থক্য রয়েছে। ভগবান হচ্ছেন অসীম এবং জীব হচ্ছে সসীম, তাই ভক্ত সর্বদাই ভগবানের অধীনে থাকেন এবং তাদের এই সম্পর্ক নিত্য এবং অবিচলিত। ভৃত্য যদি কখনো প্রভু হতে চায় তাহলে সে মায়ার কবলীভূত হয়। এভাবে জীব তার স্বাতন্ত্র্যের অপব্যবহার করার ফলে মায়ার প্রভাবে আচ্ছন্ন হয়। মায়াবাদীরা প্রভু এবং ভৃত্যকে বা ঈশ্বর এবং জীবকে এক করে বিশ্লেষণ করতে চায়, কিন্তু কি করে যে তারা এক হয় তা তারা বিশ্লেষণ করতে পারে না। জীব এবং ঈশ্বর যদি এক হয় তাহলে জীব মায়ার কবলীভূত হয় কি করে? তারা বিশ্লেষণ করার চেষ্টা করে যে জীব যখন মায়ার বন্ধন থেকে মুক্ত হয় তখন তৎক্ষণাৎ তথাকথিত ঈশ্বরে পরিণত হয়। এই ধরনের ব্যাখ্যা সন্তুষ্টজনক নয়। ঈশ্বর যেহেতু অসীম তাই তিনি কখনো মায়ার অধীন হন না। তা যদি হতেন তাহলে তার অসীমত্ব স্বীকার করা যায় না। তাই মায়াবাদীদের মতবাদ ভ্রান্ত। প্রকৃতপক্ষে ঈশ্বর এবং সর্ব অবস্থাতে ঈশ্বর এবং অসীম, এবং জীব সসীম হওয়ার ফলে কখনো কখনো মায়ার প্রভাবে আচ্ছন্ন হয়ে পড়ে। মায়াও ভগবানেরই শক্তি এবং তাই তাও অসীম। তাই সসীম জীব ঈশ্বর অথবা ঈশ্বর শক্তি মায়ার দ্বারা প্রভাবিত হতে বাধ্য হয়। জীব যখন মায়ার বন্ধন থেকে মুক্ত হয় তখন সে আবার ভগবানের শুদ্ধ সেবক রূপে পরিণত হয়ে গুণগতভাবে ভগবানের সঙ্গে এক হতে পারে। এটি অসীম ভগবানের সঙ্গে সসীম জীবের সম্পর্ক। ক্ষণে ক্ষণে কর তুমি সর্বতীর্থে স্নান, ক্ষণে ক্ষণে কর তুমি যজ্ঞ তপুদান, নিরন্তর কর চারি বেদয়ধয়ন, দ্বিজ ন্যাসী হইতে তুমি পরম পাবন। হরিদাস ঠাকুরের মহিমা বর্ণনা করে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, প্রতিক্ষণে তুমি সর্বতীর্থে স্নান করো এবং প্রতিক্ষণে তুমি যজ্ঞ তপশ্চর্যা ও দান করো, নিরন্তর তুমি চার বেদ অধ্যয়ন করো, যে কোনো ব্রাহ্মণ কিংবা সন্ন্যাসী থেকেও তুমি অনেক অনেক পবিত্র। অহোবত সপচ হত গরিয়ান, যজ্জুহাগ্রে বর্ততে নাম তুভ্যম, তে পুস্তপস্তে জুহুবুহু সশ্নুরার্যা, ব্রহ্মানু চূর্ণান গৃণন্তি যেতে। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন এই শ্লোকটি বললেন, হে ভগবান, যাদের জিহায় আপনার নাম বিরাজ করে তারা যদি অত্যন্ত নিচকুলেও জন্মগ্রহণ করে তাহলেও তারা শ্রেষ্ঠ। যারা আপনার নাম কীর্তন করেন তারা সব রকম তপস্যা করেছেন, সমস্ত যজ্ঞ করেছেন, সর্বতীর্থে স্নান করেছেন এবং সমস্ত বেদ পাঠ করেছেন, সুতরাং তারা আর্য মধ্যে পরিগণিত। তাৎপর্য প্রভুপাদ উল্লেখ করেছেন, আর্য কথাটির অর্থ হচ্ছে উন্নত। পারমার্থিক দিক দিয়ে উন্নত না হলে তাকে আর্য বলা যায় না, এবং এটাই আর্য ও অনার্যের মধ্যে পার্থক্য। অনার্য হচ্ছে তারা যারা পারমার্থিক বিষয়ে উন্নত নন। বৈদিক সংস্কৃতি অনুসরণ করে, যজ্ঞ অনুষ্ঠান করে এবং বৈদিক বিধিনিষেধ নিষ্ঠাভাবে অনুসরণ করে ব্রাহ্মণ সন্ন্যাসী বা আর্য হওয়া যায়। যথাযথ গুণ অর্জন না করলে ব্রাহ্মণ সন্ন্যাসী বা আর্য হওয়া যায় না। ভাগবত ধর্ম কাউকে লোক দেখানো ব্রাহ্মণ সন্ন্যাসী বা আর্যতে অনুমোদন করে না। এখানে যে সমস্ত গুণ বা যোগ্যতার কথা বর্ণনা করা হয়েছে তা শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধে 33 অধ্যায়ের সপ্তম শ্লোকে ভগবত ভক্তির মহিমা হৃদয়ঙ্গম করার পর কপিল দেবের মাতা দেবহূতির উক্তি। এভাবে দেবহূতি সর্বতভাবে ভগবত ভক্তদের মহিমা কীর্তন করেছেন। এত বলি তারে লইয়া গেল পুষ্প উদ্যানে, অতি নিভৃতে তারে দিলা বাসা স্থানে। এই বলে সে চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরকে নিয়ে পুষ্প উদ্যানে গেলেন এবং সেখানে অতি নিভৃতে তাকে থাকবার জায়গা দিলেন। এই স্থানে রহি কর নাম সংকীর্তন, প্রতিদিনে আসি আমি করিব মিলন। শ্রী চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরকে বললেন, এখানে থেকে তুমি সব সময় নাম সংকীর্তন করো, প্রতিদিন এসে আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব। মন্দিরের চক্র দেখি করহ প্রণাম, এই ঠাই তোমার আসিবে প্রসাদান্ন। জগন্নাথ দেবের মন্দিরের চক্র দেখে তুমি তাকে প্রণাম করবে এবং প্রতিদিন তোমার জন্য এখানে প্রসাদ পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। শ্রীল প্রভুপাদ উল্লেখ করেছেন, শ্রীল হরিদাস ঠাকুর যেহেতু মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তাই তিনি জগন্নাথ দেবের মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারতেন না, কিন্তু তবুও শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর বলে স্বীকৃতি দিয়েছিলেন। হরিদাস ঠাকুর কিন্তু নিজেকে জগন্নাথ মন্দিরের প্রবেশের অযোগ্য বলে মনে করতেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যদি চাইতেন তাহলে তিনি হরিদাস ঠাকুরকে জগন্নাথ মন্দিরে নিয়ে যেতে পারতেন, কিন্তু মহাপ্রভু প্রচলিত রীতি লঙ্ঘন করতে চাননি। তাই প্রভু তার ভৃত্যকে বলেছিলেন দূর থেকে মন্দিরের চক্র দেখে প্রণতি নিবেদন করতে। অর্থাৎ কেউ যদি মন্দিরে ঢুকতে না পারে অথবা নিজেকে মন্দিরে প্রবেশের অযোগ্য বলে মনে করেন তাহলে তিনি বাইরে থেকে মন্দিরের চক্র দর্শন করতে পারেন এবং তা মন্দির অভ্যন্তরে বিগ্রহ দর্শন করারই মতো। শ্রী চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি প্রতিদিন তাকে দেখতে আসবেন, এবং তা থেকে বোঝা যায় যে হরিদাস ঠাকুর এত বড় ভক্ত ছিলেন যে যদিও তিনি নিজেকে মন্দিরে প্রবেশের অযোগ্য বলে মনে করেছিলেন কিন্তু তবুও ভগবান স্বয়ং প্রতিদিন তার সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন। এমনকি প্রসাদ সংগ্রহ করার জন্য তাকে গৃহের বাইরে যেতে হতো না। শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে আশ্বাস দিয়েছিলেন যে প্রতিদিন তিনি তার কাছে প্রসাদ পাঠিয়ে দিবেন। ভগবদ্গীতা নবম অধ্যায় 22 নম্বর শ্লোকে আশ্বাস দিয়েছেন, যোগক্ষমম বাহাম্যহম, ভগবান তার ভক্তের সমস্ত প্রয়োজনগুলি সরবরাহ করেন। যারা কৃত্রিমভাবে হরিদাস ঠাকুরের আচরণ অনুকরণ করতে উদ্গ্রীব তাদের মনে রাখা উচিত যে এই ধরনের জীবনধারা গ্রহণ করার পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু অথবা তার প্রতিনিধিদের আদেশ পাওয়া অবশ্য কর্তব্য। শুদ্ধ ভক্ত অথবা ভগবানের সেবকের কর্তব্য হচ্ছে ভগবানের আদেশকে পালন করা। শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলেছিলেন গৌড়বঙ্গে গিয়ে প্রচার করতে, এবং তিনি রূপ গোস্বামী ও সনাতন গোস্বামীকে বলেছিলেন বৃন্দাবনে গিয়ে লুপ্ত তীর্থ উদ্ধার করতে। তেমনি আবার হরিদাস ঠাকুরকে নির্দেশ দিয়েছিলেন জগন্নাথপুরীতে থেকে ভগবানের নাম কীর্তন করতে। শ্রী চৈতন্য মহাপ্রভু বিভিন্ন ভক্তকে বিভিন্ন নির্দেশ দিয়েছিলেন, তাই শ্রী চৈতন্য মহাপ্রভু অথবা তার প্রতিনিধির নির্দেশ ছাড়া হরিদাস ঠাকুরের আচরণ অনুকরণ করা উচিত নয়। এ ধরনের অনুকরণের নিন্দা করে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, দুষ্টমন তুমি কিসের বৈষ্ণব, প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে তব হরি নাম কেবল কৈতব। যদি কেউ প্রতিষ্ঠা লাভের আশায় নির্জন স্থানে হরিনাম করার অভিনয় করে তাহলে তার পতন অবসম্ভাবী। কেন না সেই নির্জন স্থানে সে ভগবানের কথা চিন্তা না করে কামিনী কাঞ্চনের কথা চিন্তা করবে। নিত্যানন্দ জগদানন্দ দামোদর মুকুন্দ হরিদাসে মিলি সবে পাইলয়া আনন্দ। নিত্যানন্দ প্রভু, জগদানন্দ পণ্ডিত, দামোদর পণ্ডিত এবং মুকুন্দ প্রভু হরিদাসের সঙ্গে মিলিত হয়ে অত্যন্ত আনন্দিত হলেন। সমুদ্র স্নান করি প্রভু আইলা নিজ স্থানে, অদ্বৈতাদি গেলা সিন্ধু করিবারে স্নানে। সমুদ্রে স্নান করে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তার ঘরে ফিরে এলেন তখন অদ্বৈতাচার্য প্রমুখ সমস্ত ভক্তরা সমুদ্রে স্নান করতে গেলেন। আসি জগন্নাথের কইল চূড়া দর্শন, প্রভুর আবাসে আইলা করিতে ভুজন। সমুদ্র স্নান করে তারা সকলে জগন্নাথ মন্দিরের চূড়া দর্শন করলেন, তারপর শ্রী চৈতন্য মহাপ্রভুর বাসস্থানে ভোজন করতে এলেন। সবারে বসাইল প্রভু যোগ্য ক্রম করি, শ্রীহস্তে পরিবেশন কইল গৌর হরি। যোগ্যতা এবং বৈষ্ণবতা অনুসারে শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদের বসালেন, তারপর তিনি স্বহস্তে প্রসাদ বিতরণ করতে শুরু করলেন। অল্প অন্ন নাহি আইসে দিতে প্রভুর হাতে, দুই তিনের অন্ন দেন এক এক পাতে। মহাপ্রভু হাতে অল্প অল্প উঠে না, তাই তিনি এক একজনের পাতে দুই তিনজনের অন্ন দিতে লাগলেন। প্রভু না খাইলে কেহ না করে ভুজন, ঊর্ধ্ব হস্তে বসি রহে সর্বভক্তগণ। প্রভু না খেলে ভক্তরা কেউ ভোজন করবেন না, তাই তারা সকলে হাত গুটিয়ে বসে রইলেন। স্বরূপ গোসাই প্রভুকে কইল নিবেদন, তুমি না বসিলে কেহ না করে ভুজন। স্বরূপ গোসাই তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে বললেন, তুমি প্রসাদ গ্রহণ করতে না বসলে কেউ কিছু খাবে না। তোমা সঙ্গে রহে যত সন্ন্যাসীর গণ, গোপীনাথ আচার্য তারে করিয়াছে নিমন্ত্রণ। আচার্য আসিয়াছেন ভিক্ষার প্রসাদ অন্ন লইয়া, পুরী ভারতী আছেন তোমার অপেক্ষা করিয়া। তোমার সঙ্গে যে সমস্ত সন্ন্যাসীরা আছেন, গোপীনাথ আচার্য তাদের প্রসাদ গ্রহণ করতে নিমন্ত্রণ করেছেন। গোপীনাথ আচার্য তাদের ভিক্ষার প্রসাদ নিয়ে এসেছেন এবং পরমানন্দ পুরী এবং ব্রহ্মানন্দ ভারতী তোমার জন্য অপেক্ষা করছেন। নিত্যানন্দ লইয়া ভিক্ষা করিতে বৈষ তুমি, বৈষ্ণবের পরিবেশন করিতেছি আমি। নিত্যানন্দ প্রভুকে নিয়ে তুমি ভিক্ষা করতে বসো, আর আমি সমস্ত বৈষ্ণবদের পরিবেশন করছি। তবে প্রভু প্রসাদ অন্ন গোবিন্দ হাতে দিলা, যত্ন করি হরিদাস ঠাকুরে পাঠাইলা। তখন চৈতন্য মহাপ্রভু যত্ন করে প্রসাদ অন্ন গোবিন্দের হাতে দিয়ে হরিদাস ঠাকুরের কাছে পাঠালেন। আপনে বসিলা সব সন্ন্যাসীরে লইয়া, পরিবেশন করে আচার্য হরষিত হইয়া। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসীদের নিয়ে প্রসাদ গ্রহণ করতে বসলেন এবং অত্যন্ত আনন্দের সঙ্গে গোপীনাথ আচার্য প্রসাদ পরিবেশন করতে লাগলেন। স্বরূপ গোসাই দামোদর জগদানন্দ, বৈষ্ণবেরে পরিবেশে তিনজনে আনন্দ। স্বরূপ গোসাই দামোদর এবং জগদানন্দ পণ্ডিত মহা আনন্দে ভক্তদের প্রসাদ পরিবেশন করতে লাগলেন। নানা পিঠা পানা খাই আকণ্ঠ পুরিয়া, মধ্যে মধ্যে হরি কহে আনন্দিত হইয়া। তারা আকণ্ঠ পুরে পিঠাপানা খেতে লাগলেন এবং মাঝে মাঝে মহা আনন্দে হরিধ্বনি দিতে লাগলেন, হরি বল। প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করেছেন, প্রসাদ গ্রহণ করার সময় হরিধ্বনি দেওয়া এবং শরীর অবিদ্যা জাল আদি কীর্তন করার প্রথা বৈষ্ণবদের মধ্যে প্রচলিত আছে। প্রসাদ সেবা করার সময় মনে রাখতে হবে যে এই প্রসাদ কোনো সাধারণ খাবার নয়, প্রসাদ অপ্রাকৃত বস্তু, তাই সেই কথা মনে করিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্য বতাং রাজন বিশ্বাস নৈব জায়তে। যথেষ্ট পুণ্যবান না হলে মহাপ্রসাদ ভগবান, ভগবানের দিব্য নাম এবং বৈষ্ণবেদের মহিমা উপলব্ধি করা যায় না। ভগবানের প্রসাদ, ভগবানের নাম এবং ভগবানের শুদ্ধ ভক্ত চিন্ময় তত্ত্ব, প্রসাদকে কখনো সাধারণ খাবার বলে মনে করা উচিত নয়। তেমনি ভগবানকে নিবেদন করা হয়নি যে খাদ্যদ্রব্য তা স্পর্শ করা উচিত নয়। সমস্ত বৈষ্ণবেরা তাই নিষ্ঠাভরে প্রসাদ ছাড়া আর অন্য কোনো খাবার গ্রহণ করে না। ভগবানের শিববিগ্রহ, ভগবানের প্রসাদ এবং ভগবানের দিব্য নাম যে এই জড়জগতের বস্তু নয়, তা হৃদয়ঙ্গম করে গভীর বিশ্বাস সহকারে ভগবানের প্রসাদ গ্রহণ করা উচিত। ভগবানের দিব্য নাম কীর্তন করা উচিত এবং মন্দিরে ভগবানের শিববিগ্রহ আরাধনা করা উচিত। তাহলে সর্বদা চিন্ময় স্তরে অধিষ্ঠিত হওয়া যায় ব্রহ্ম ভূয়ায় কল্পতে। ভোজন সমাপ্ত হইল কইল আচমন, সবারে পরাইল প্রভু মাল্য চন্দন। ভোজন সমাপ্ত হলে সকলে আচমন করলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং তখন তিনি সকলকে মালা চন্দন পরালেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা 210 পর্যন্ত আজ অধ্যয়ন করলাম। হরি বল।